entertainment is a must. Shunun Shadhin Podcast. Podcast.
Haunted by Saqib.
Ke okhane
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
ওয়েলকাম ব্যাক সবাইকে, যে যেখান থেকে শুনছেন, যেভাবে শুনছেন। প্রতি শনিবার রাত 11:59 মতো আজও আমি হাজির হয়েছি হন্টেড বাই সাকিব নিয়ে। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে টিউন করে আছেন, যারা শুনছেন হন্টেড, যারা শুনছেন স্বাধীন পডকাস্ট, তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য আপনি কমেন্ট করতে পারবেন স্বাধীন মিউজিক অ্যাপে। যারা ভয়ের জগতে প্রবেশ করতে একেবারে প্রস্তুত, তারা সবাই আমাদেরকে কমেন্ট করুন, মেসেজ করুন ফেসবুকে। আর কমেন্ট করার জন্য অবশ্যই স্বাধীন মিউজিকে আপনি আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মনে কথা লিখে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে ফেলুন। আর যদি আপনি চান আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন, তাহলে সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ফেসবুকে গিয়ে সার্চ করতে হবে হন্টেড বাই সাকিব, হুইচ স্পেলিং ইজ SAUNTED বাই সাকিব। হন্টেড বাই সাকিব লিখে সার্চ করলে আপনি আমাদের পেজ পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে আপনি আমাদেরকে মেসেজ করতে পারবেন আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মনে কথা লিখে। কেমন লাগছে এই মুহূর্তে আমাদের ঘটনা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, আর আমাদের ঘটনা সম্পর্কে আপনার মতামত, আপনার অভিযোগ, আপনার পরামর্শ, আপনার রিভিউ, আপনার যে কোনো মনের কথা লিখে যে কোনো সময় আমাদেরকে পাঠাতে পারবেন আমাদের ফেসবুকের মাধ্যমে। আর আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য আপনাকে মেইল করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে haunted.shadhinmusic@gmail.com, হুইচ স্পেলিং ইজ SAUNTED.shadhinmusic@gmail.com। এখানে আপনি আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা ঘটনা লিখে অথবা আপনি আপনার ভয়েস রেকর্ড করে আমাদেরকে পাঠাতে পারবেন। অবশ্যই আমি চাই আপনারা সব সময় আমাদেরকে ভয়েস রেকর্ড পাঠান। আমরা কিন্তু অনেক দিন ধরেই কোনো ভয়েস রেকর্ড শুনি না, কারণ আপনারা কিন্তু ভয়েস রেকর্ড পাঠাচ্ছেন না, আপনারা শুধুমাত্র লিখে পাঠাচ্ছেন। আমি চাইবো আপনারা সবাই ভয়েস রেকর্ড করে পাঠাবেন, কারণ আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা ঘটনা আপনার মুখেই একমাত্র জীবন্ত হয়ে উঠবে। সুতরাং আপনারা সব সময় আমাদেরকে ঘটনা পাঠাবেন, আমাদেরকে মেইল করবেন, আমাদেরকে মেসেজ করবেন, আমাদেরকে কমেন্ট করবেন, আমাদের রিভিউ করবেন। আর এই মুহূর্তে আমি কথা না বাড়িয়ে চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আশা করি এই ঘটনাটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কোথাও যাবেন না, একদম শেষ পর্যন্ত থাকবেন। স্টে টিউন্ড এট স্বাধীন পডকাস্ট।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
হন্টেড বাই সাকিব।
ওখানে
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
আসসালামু আলাইকুম সাকিব ভাই, আশা করি ভালো আছেন। আমি ঈশিতা আক্তার। হন্টেডের সবগুলো এপিসোড শুনেছি, আপনার ঘটনাগুলো আমার কাছে ভালো লাগে, আর তাই আমিও আমার একটা ঘটনা লিখে পাঠালাম, যদি সম্ভব হয় অবশ্যই পড়ে শোনাবেন। এই ঘটনাটি আমার মায়ের মুখে শোনা। কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় চলে যাই। আজ থেকে প্রায় 37 বছর আগের ঘটনা। সালটা ছিল 1987। আমার নানি বাড়ি বাগেরহাট। আমার আম্মুর তখন 17 বছর বয়স। তখন এক রাতে আম্মু আর আমার খালারা বসে বাইরে গল্প করছিল। তখন হঠাৎ করে মামার ঘর থেকে চিৎকার ভেসে আসলো। সবাই দৌড়ে মামার ঘরে চলে গেল, কিন্তু মামার ঘরে মামাকে দেখা গেল না। এমন আরো কয়েকবার ঘটেছে। মামা রাতে চিৎকার করত, কিন্তু ঘরে এসে মামাকে আর পাওয়া যায় না। মাঝরাতে মামাকে তালতলাতে বা উত্তরের জঙ্গল অথবা খাল পাড়ে পড়ে থাকতে দেখা যেত। এবারও সবাই তালতলাতে, উত্তরের জঙ্গলে আর খাল পাড়ে খুঁজল, কিন্তু এবার আর মামাকে কোথাও খুঁজে পেল না। সারা রাত সেদিন খুঁজতে খুঁজতে সময় চলে গেল, ভোর হয়ে গেল, সবাই নিরাশ হয়ে বাড়িতে ফিরে আসলো। আম্মু বাড়িতে এসে খালার ঘরের দিকে যেতেই দেখলো মামা মামার ঘরের মধ্যে নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই চলে আসার পর অনেক কষ্টে মামার জ্ঞান ফেরানো সম্ভব হলো, কিন্তু আগের মতো মামা কিছু আর বলতে পারল না, শুধু মফিজ আর পোড়া বাড়ির কথা বলছিল। আমার নানা এবার এই বিষয়টা নিয়ে মসজিদের বড় হুজুরের সঙ্গে কথা বলল। বড় হুজুর ওই মফিজ নামের ছেলেটাকে আসতে বলল, কিন্তু নানা মফিজ নামে কাউকে চিনত না। মামাকে এসে জিজ্ঞেস করতেও মামাও বলতে পারল না, কিন্তু মামার মুখে কেমন একটা ভয়ের ছাপ দেখা গেল, মনে হচ্ছে কোনো কিছু লুকোচ্ছিল। আম্মু সেদিন মাঝরাতে মামার কাছে গেল, মামাকে কিছু জিজ্ঞেস করার আগে মামা ভয়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আম্মু মামাকে সান্ত্বনা দিয়ে কি হয়েছে শুনতে চাইল, তখন মামা যা বলল আমি তা মামার ভাষায় বলছি। মফিজ ইমরানের ছোট ভাই। দুই মাস আগে আমি আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম। মফিজ আর আমি ঘুরতে না গিয়ে পাকিস্তানিদের ওই পোড়া বাড়িতে গিয়েছিলাম। মফিজ বলেছিল যে এখানে এক রাত থাকতে পারবে তাকে বিরিয়ানি খাওয়ার জন্য 5,000 টাকা দেবে। আমি একটু ভয় পেলেও মফিজের কথা শুনে সাহস পাই। আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু মাঝরাতে কার যেন কান্নার শব্দ ভেসে আসলো আমার কানে। আমার ঘুম ভেঙে গেল, উঠে মফিজকে ডাক দিলাম, পাশ ঘুরে দেখি মফিজ নেই। আমি আরো ভয় পেয়ে গেলাম, মোমবাতিটা নিভু নিভু করছিল, গলা শুকিয়ে আসছিল। ভীষণ ভয়েও আমি পা বাড়িয়ে মফিজকে খুঁজতে শুরু করলাম। পরে কিছু একটা পায়ে বেঁধে আমি পড়ে গেলাম, মোমবাতিটাও নিভে গেল। মোমবাতি জ্বালিয়ে হঠাৎ দেখি আমার হাতে রক্ত। আমি দেখি মফিজ নূপুর পায়ে হেঁটে হেঁটে আমার কাছে আসছে, আস্তে আস্তে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমি মফিজের জ্ঞান ফেরানোর চেষ্টা করছি, কিন্তু জ্ঞান কোনোভাবেই ফিরছে না। পানিও শেষ, কি করব আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আমি মফিজকে রেখে বাইরে বের হয়ে চলে আসি। তখন আমার কানের কাছে মনে হচ্ছিল মফিজ ফিস ফিস করে আমাকে বলছে, তামিম আমাকে ছেড়ে যাস নে ভাই। বারবার একই কথা বলছিল, কিন্তু মফিজ তো বেহুশ। আমি আর কোনো কথা না বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসি। এরপর থেকে মাঝে মাঝেই মফিজ আমাকে ডাকতে আসে, আর আমি বেহুশ হয়ে পড়ে থাকি জ্ঞান ফিরলে তালতলা অথবা জঙ্গল, আর না হয় খাল পাড়ে পড়ে থাকি। আসলে কি হচ্ছে এসব আমি কোনো কিছুই বুঝতে পারছি না। আম্মু মামার কাছ থেকে এই কথাগুলো শুনে মামাকে সান্ত্বনা দিল। নানাকে এসে আম্মু সব কিছু খুলে বলল। নানা সকালে ভোর হলে ফজরের নামাজ শেষে মামাকে নিয়ে বড় হুজুরের কাছে তাবি জানালেন। কয়েকদিন ভালোভাবে কাটলেও এক সপ্তাহ পর মামা শুধু বিরিয়ানি খাওয়ার কথা বলতে থাকে, ঘুমের মধ্যে শুধু বিরিয়ানি নিয়ে কথা বলে। নানা আবার বড় হুজুরের কাছে গেলে বড় হুজুর নানাকে মফিজ নামের সেই ছেলেটাকে আনতে বলে। নানা মামার বন্ধু ইমরানকে মফিজের কথা জিজ্ঞেস করাতে ইমরান বলল, মফিজ 2 মাস আগে মারা গিয়েছে। ইমরান এই কথা বলে কান্না শুরু করে দিল। নানার কোনো কিছু না জিজ্ঞেস করে বড় হুজুরের কাছে গিয়ে সব কিছু খুলে বললেন। হুজুর মফিজের ব্যবহার করা প্রিয় একটা জিনিস আনতে বললেন। নানা পরের দিন হুজুরকে মফিজের একটি আংটি নিয়ে এলো। হুজুর আংটিতে মনে মনে কি যেন পড়ে ফু দিল। সাথে সাথে মামা বেহুশ হয়ে গেল, হুজুর কার সাথে যেন কথা বলা শুরু করল। আম্মু নানা নানি এমনকি সেখানে যারা যারা ছিল কেউই কিছুই দেখতে পারছিল না আসলে হুজুর কার সঙ্গে কথা বলছে। পরে হুজুর নানাকে পাশে ডেকে বললেন, আপনার ছেলে না মরে যাওয়া পর্যন্ত মফিজ ওর সঙ্গ ছাড়বে না। হুজুর বলল, উপায় তো একটা আছে, কিন্তু সে উপায় বের করতে গেলেও তামিমকে মারা যেতে হতে পারে। হয় সে মারা যাবে, আর না হয় সে বেঁচে ফিরবে। নানা একটু ভয় পেয়ে জানতে চাইল সে কি উপায়। হুজুর বলল, যে পোড়া বাড়িতে মফিজ মারা গিয়েছিল ওখান থেকেই তামিমকে মফিজের মারা যাবার কারণটা জেনে আসতে হবে, কিন্তু ওই পোড়া বাড়িতে শুধু তামিম একাই যেতে পারবে, তামিমের সঙ্গে আর কেউই যেতে পারবে না। এমন একটা উপায় শুনে নানা কান্না যেন আর থামাতে পারলেন না। বাইরে থেকে নানি আর আম্মু নানার কাছে দৌড়ে এলেন। সবাই বাড়ি ফিরে মামার কাছে এসে বসলেন। মামাকে সাহস দিচ্ছিল সবাই, কিন্তু মামা বুঝতে পারছিল সে হয়তো আর বাঁচবে না। তারপর নানা সবাইকে হুজুর যা বলেছিল সব কিছুই খুলে বলল। তার দুই দিন পর মামা কাউকে না বলে বাড়ি থেকে চলে গেলেন। যাবার আগে মামা একটা চিঠি লিখে গেলেন। চিঠিতে লেখা ছিল, আমি এখানে থাকলে মরব, আর মফিজের খবর নিতে গেলেও মরব। তার থেকে ভালো আমি মফিজের ঘটনাটা শুনে আসি, যদি বেঁচে থাকি আবার দেখা হবে। মামা পোড়া বাড়ি গেল, সারা দিন থাকলো, কোনো কিছুই তার চোখে পড়ল না। সন্ধ্যা হতেই মামার কেমন যেন ঘুম পাচ্ছিল। আগের বারও যখন মামা মফিজের সঙ্গে এসেছিল তখনও এমন ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুম থেকে উঠে আর মফিজকে আগের অবস্থায় পাওয়া যায়নি। এসব ভাবতে ভাবতে মামা ঘুমিয়ে পড়ল। হঠাৎ সেই দিন রাতের মতো মামার আবারও ঘুম ভেঙে যায়। তখন রাত কয়টা বাজে মামার ঠিক মনে নেই। ভাঙা একটা কণ্ঠে কে যেন বলছে, তামিম তুই এসেছিস, তোর জন্যই আমি অপেক্ষা করছিলাম। মামার ভয়ে তখন গলা শুকিয়ে আসলো। মামা বুঝতে পারছে সে কথাগুলো মফিজ বলছে। মামা বুকের মধ্যে সাহস নিয়ে একেবারে নিজের সর্বোচ্চ চেষ্টা করে জীবনের শেষ একটা রাস্তা হিসেবে ভেবে নিয়ে মফিজের কাছে তার ঘটনা শুনতে চাইল। ভাঙা একটা কণ্ঠে মফিজের মতো করে মামা শুনতে পেল, সেদিন রাতে তুই ঘুমিয়ে যাবার পর নূপুরের শব্দ শুনে আমার ঘুম ভাঙে। আমি ঘুম থেকে উঠে দেখি আমার পায়ের আঙ্গুলগুলো কেউ যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তোকে যে ডাকবো গলা থেকে স্বর বের হচ্ছিল না। তোকে হাত দিয়ে ডাকার আগে আমার হাত উপরের দিকে চলে যাই। আমি কিছু বলার আগে সে আমার শরীর থেকে রক্ত চুষে খাই। তুই যদি সেদিন না পালাতিস তোরও আজ আমার মতো অবস্থাই হতো। মামা কথাগুলো শুনে অনেক ভয় পেয়ে গেল। চারিদিকে শুধু কঙ্কাল দেখতে পাচ্ছে। মফিজ তখন মামাকে একটা ফুল দিল। মামা ফুলটি নিয়ে যখনই বাইরে চলে আসবে ঠিক তখনই সেই পিশাচ মামার হাতটা ধরে ফেলল। যখনই হাতে কামড় দিয়ে রক্ত চুষতে যাবে তখনই পিশাচটা অদৃশ্য হয়ে গেল। হুজুরের দেয়া তাবিজের কারণেই সেই পিশাচ অদৃশ্য হয়ে গিয়েছিল। পরবর্তীতে সেটা আমরা হুজুরের কাছে জানতে পারি। তারপর সেখান থেকে মামা দৌড়ে পালিয়ে বাড়িতে চলে আসে। মামা বাড়িতে এসে সবাইকে সেই ঘটনাগুলো বলল, কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি সাকিব ভাই। মামা যে ফুলটা নিয়ে এসেছিল সেই ফুল কোনো সাধারণ ফুল ছিল না। মফিজ যেই ফুলটা মামাকে দিয়েছিল তার রং ছিল রক্তের মতো টকটকে লাল, কিন্তু ফুলটা ধীরে ধীরে রং পরিবর্তন করে গোলাপি থেকে কালো হয়েছে। ফুলটা যেদিন মফিজ দিয়েছিল মামাকে সেদিন থেকে ফুলের বয়স যখন 8 দিন চলে, তখন আশ্চর্যের বিষয় এটা যে ফুলের রং ছাড়া আর কোনো কিছুই পরিবর্তন হয়নি। প্রথম দিনের মতো ফুলটা তখনও তরতাজা। তখনও কেউই বুঝতে পারেনি কয়েকদিন পর যা হবে তা কোনোভাবেও কেউ কল্পনা করতে পারেনি। ফুলটা থেকে সেদিন অনেক ঘ্রাণ বের হচ্ছিল, নানা বাড়ির সবাই ফুলটা নিয়ে অনেক বিরক্ত হয়ে যাচ্ছিল, আবারও ভয় পাচ্ছিল সবাই। হঠাৎ করে মামা একদিন ফুলটা ফেলে দিল। জঙ্গল থেকে বাড়ি এসে দেখে ফুলটা যেখানে ছিল আবার ঠিক সেখানেই চলে এসেছে। মামা বেশ ভয় পেয়ে যাচ্ছিল, তবুও সাহস নিয়ে মামা আবারও ফেলে দিল জানালা দিয়ে। কিন্তু চোখের পলকেই ফুলটা যেন তার আগের জায়গাতে চলে এসেছে। আমার খালাকে ডেকে মামা ঘটনা বলল, কিন্তু খালা বিশ্বাস করল না। পরের দিন মামার শরীরটা একটু খারাপ মনে হলো। কবিরাজ ডেকে নিয়ে আসা হলো, কবিরাজ মামার রোগের কারণ খুঁজে পেল না। নানা আবারও হুজুরের কাছে গেলেন, কিন্তু হুজুর আসতে রাজি হলেন না। এদিকে মামার অবস্থা দিন দিন শুকনো কাঠের মতো হয়ে যাচ্ছিল, কিছু খেতে পারছিল না। হঠাৎ একদিন আম্মু খেয়াল করল ফুলটা শুকিয়ে যাচ্ছে। দিনকে দিন মামার অবস্থা আরো খারাপ হচ্ছে, কারো চোখে ঘুম নেই। সবাই মামার জন্য কবিরাজ, ওঝা, বিভিন্ন হুজুরকে দেখাচ্ছে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। একদিন সকালে আম্মু খাল থেকে পানি আনার সময় তাল গাছের নিচে কি যেন পড়ে থাকতে দেখে এগিয়ে গেল। আম্মু সেখানে গিয়ে যা দেখল, সাকিব ভাই, সেটা দেখার জন্য আমার মনে হয় না কোনো বনি কখনোই প্রস্তুত থাকতে পারে। আমার আম্মু দেখল আমার মামা কাদা আর পানির মধ্যে ডুবে আছে। আম্মু চিৎকার করে সবাইকে ডাক দিল। সবাই অনেক অবাক হলো এটা ভেবে যে যদি মৃত্যু ছিল তবে পোড়া বাড়ি থেকেই হতে পারত প্রথম দিন। পরে যখন গেল সেদিনও ফিরে আসলো। মামার মৃত্যুর কারণ আজ পর্যন্ত এখনো অজানা। এটাই ছিল সাকিব ভাই আমার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। হন্টেডের সকল শ্রোতা বন্ধুদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন।
Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট
Haunted by Sakib.
কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
এটা ছিল আমাদের প্রথম ঘটনা। আশা করি আপনাদের সকলের কাছে অনেক 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 ভালো লেগেছে। অবশ্যই কেমন লেগেছে জানাবেন। আমার কাছে এই ঘটনাটি বেশ অন্য রকম লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই আমাদেরকে মেসেজ করে জানাবেন কেমন লেগেছে। আমাদেরকে মেসেজ করার জন্য আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনি সরাসরি আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মনের কথা লিখে আমাদেরকে পাঠিয়ে দিন। সরাসরি আপনার অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করুন www.facebook.com/hauntedsadhinmusic whose spelling is www.facebook.com/saventd.shadhinmusic। এই অ্যাড্রেসে সরাসরি এখানে গিয়ে আমাদের পেজে আপনি আমাদেরকে মেসেজ করতে পারবেন, অথবা চাইলে আপনি সরাসরি আমাদের স্বাধীন মিউজিক অ্যাপে কমেন্ট করতে পারেন আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মনে কথা লিখে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। কেমন লাগছে আমাদের ঘটনা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আর একটা কথা বলি, সেটা হচ্ছে খুব শীঘ্রই আমাদের নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসবে। অবশ্যই ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষার ফল আমি আশা করি সুমিষ্ট হবে আপনাদের জন্য। আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য আপনাকে মেইল করতে হবে। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে haunted.sadhinmusic@gmail.com saunted.sadhinmusic@gmail.com। এখানে গিয়ে আপনি আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা ঘটনা লিখে অথবা আপনি ভয়েস রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিন। আমি চাইব সবসময় আপনারা ভয়েস রেকর্ড করে আমাদেরকে পাঠান, কারণ ভয়েস রেকর্ড শুনতে ভালো লাগে আর আমি মনে করি আপনাদের কাছেও এই জিনিসটা ভালো লাগে। আর অবশ্যই এটাও জানাবেন আসলে ভয়েস ক্লিপ আসলেও আপনাদের ভালো লাগে কিনা। অবশ্যই কমেন্ট করেও জানাতে পারেন, আপনি মেসেজ করে জানাতে পারেন। আমি কথা বাড়াবো না, চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আর এই ঘটনাটি আপনার কাছে ভালো লাগবে আশা করি। ঠিক যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অবশ্যই সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। স্টে টিউনড অ্যাট স্বাধীন পডকাস্ট।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট শুনুন স্বাধীন পডকাস্ট
হন্টেড বাই সাকিব
কে কে ওখানে
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে
আসসালামু আলাইকুম ভাইয়া আজ আমি আমার নিজের চোখে দেখা একটা সত্য ঘটনা আপনার কাছে লিখে পাঠালাম যদি ভালো লাগে পড়ে শোনাবেন আমি রিদ হোসেন হৃদয় আমার বাসা রাজশাহীতে আমি একটা সরকারি চাকরি করি আমি ছোটবেলা থেকেই অনেক হাসি খুশি থাকতে পছন্দ করি আর আমি খুব সহজেই সবার সঙ্গে মিশতে পারি এজন্য সবাই আমাকে অনেক পছন্দও করে আবার ভালোবাসে আমি যেখানে চাকরি করি সেখানে একটা ছেলে আছে তার নাম তানভিন সে সব সময় অনেক চুপচাপ থাকত আর সবার সঙ্গে কথাও খুব একটা বলত না তার সাথে সবাই কথা বলতে গেলেও সে ঠিকভাবে সবার সঙ্গে কথা বলত না আমি বিষয়টা অনেকবার খেয়াল করেছি কিন্তু আমি এটাই কখনো বুঝতাম না সে কেন কারো সঙ্গে কথা বলে না সে প্রতিদিনই নিজের মতো করে অফিসে আসত অফিস শেষ করে আবার বাসায় চলে যেত আমরা অনেকেই চা খাবার জন্য পিয়নকে চা দিতে বলতাম কিন্তু তানভিনকে কখনো দেখিনি পিয়নকে চা এনে দেবার কথা বলতে এমনভাবেই কাটল কয়েকটা দিন এর ভেতরেই তানভিনের জন্মদিন আসলো আমি আর আমার অফিসের কলিগরা মিলে তানভিনের জন্মদিনে একটু বড় করে অনুষ্ঠান করার জন্য একটু আগেই অফিসে চলে আসি বলতে পারেন তানভিনকে একটা সারপ্রাইজ দেবার চিন্তা ভাবনা আমার ছিল কিন্তু একটা জিনিস আমি খেয়াল করে দেখি সে এতে বিরক্ত হল আর কেক না কেটে অফিস থেকে বের হয়ে চলে গেল তার এমন ব্যবহারে অফিসের সবাই তার উপর অনেকটা রেগে যায় এরপর থেকে আমরা কেউ তানভিনের সঙ্গে কথা বলার চেষ্টা করিনি কিন্তু একদিন হুট করে আমাদের চোখে একটা জিনিস পড়ল দেখলাম তানভিন আগে থেকে অনেকটা শুকিয়ে গিয়েছে তাকে দেখে মনে হচ্ছে সে অনেকটা অসুস্থ একদিন দেখি তানভীর যেখানে বসে অফিসের কাজ করে সেই জায়গাটা খালি আমি আমাদের বসকে জিজ্ঞেস করলাম তানভীর কেন অফিসে আসেনি তখন আমাদের বস বলল সে চাকরি ছেড়ে দিয়েছে বসের কথা শুনে আমি বেশ অবাকই হলাম আমি মনে মনে ভাবলাম তানভীর তো অনেক অসুস্থ ছিল তবে কি ওর শরীর কি আরো বেশি খারাপ এটা ভেবে আমি আবারও বসের কাছে যাই আমি ওর ঠিকানা নিয়ে ওর বাড়িতে যাবার চিন্তা করলে বস আমাকে নিষেধ করে কিন্তু তবুও আমি বসের কথা না শুনে তানভিনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়িটা খুব বেশি দূরে না অল্প কিছুক্ষণ পরেই আমি সেখানে পৌঁছে গেলাম দেখলাম তানভিনের বাবা বারান্দায় বসে আছে আমি ওর বাবাকে জিজ্ঞেস করি তানভিন কোথায় তানভিনের বাবা আমার কাছে পরিচয় জানতে চাইলে আমি বললাম আমি তানভিনের কলিগ তারপর তানভিনের বাবা আমাকে তানভিনের কাছে নিয়ে যাই আমি গিয়ে যেটা দেখলাম তা দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই আমি দেখলাম তানভিনকে বিছানায় শুইয়ে রাখা হয়েছে তানভিনের গায়ে কোনো মাংস নেই শুধু কঙ্কাল ছাড়া কিন্তু সে এখনো জীবিত তাকে দেখে মনে হচ্ছে সে একটা জীবন্ত কঙ্কাল একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে আমি তানভিনের বাবাকে জিজ্ঞেস করি কোনো ডাক্তার দেখানো হয়েছে কিনা সে বলল ডাক্তার দেখানো হয়েছে কিন্তু সব ডাক্তার একই কথা বলে তার সব রিপোর্ট নর্মাল কোনো সমস্যায় নেই কোনো ডাক্তার তার কোনো রোগ এখনো পর্যন্ত ধরতে পারেনি কথাটা শুনে আমি বেশ অবাকই হলাম কথাগুলো বলতে বলতে তানভিনের বাবা একটু কান্না করে দিল পরে আমি তানভিনকে জিজ্ঞেস করি তার এমন হবার কারণ কি তানভীর কোনো কথা না বলে সবসময় চুপচাপ শুয়ে থাকে আমি একটু রেগে গিয়ে তাকে একটা ঝাড়ি দিয়ে বলি কি হয়েছে আমাকে তো একটু বলবে আমার ঝাড়ি শুনে তানভিন সব কিছু খুলে বলতে শুরু করল তার সাথে এমনটা কবে থেকে শুরু হয়েছে সে যা বলে তা হল, সে যখন ছোট ছিল সে নিজেকে অনেক সাহসী দাবি করত আর এমন এমন কাজ করত যার জন্য সবাই তাকে সাহসী ভাবে। একদিন এক বন্ধু তাকে দেখে হেসে বলে, এগুলো করে কি তুই নিজেকে সাহসী দাবি করিস? তখন তানভীন রেগে গিয়ে বলে, হ্যাঁ আমি সাহসী, আমি পারি না এমন কোনো কাজ নেই। কথাটা বলার পর সেই বন্ধু তানভীনকে বলে, আচ্ছা তুই যদি সাহসী হয়ে থাকিস তাহলে পরীক্ষা দে। তানভীন তার বন্ধুর কথায় রাজি হয়ে যায়। তারপর জিজ্ঞেস করে কি পরীক্ষা দিতে হবে। তার বন্ধু তাকে বলে, পাশের গ্রামের এক পরিত্যক্ত কুয়ো আছে, ওই কুয়ো থেকে পানি তুলে আনতে হবে, তবে তা অবশ্যই একেবারে মাঝরাতে হতে হবে। তানভীন কোনো কথা না ভেবে তার বন্ধুর কথাই রাজি হয়ে যায়। তবে তানভীনের বন্ধু এটাও জানিয়ে দেয় যে ওই কুয়োর কাছে নাকি একটা মহিলা নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল, আর তার লাশ নাকি ওই কুয়োর ভেতরেই পড়ে যায়, আর মাঝে মাঝে ওই কুয়োর চারপাশে রক্ত পাওয়া যেত, ফোটাই ফোটাই তাজা রক্ত। আর কুয়োর পাশে সেই মহিলাকে মাঝে মাঝেই দেখা যেত। তারপর থেকে ওই কুয়োর পাশ দিয়ে তেমন কেউ আর যাতায়াত করে না। আমাদের মসজিদের হুজুর সবাইকে মানা করেছে ওই কুয়োর ধারে যেন কেউ না যায়। তানভীন বাসায় ফিরে কাউকে কিছু না বলে মাঝ রাতে বন্ধুর কথা মতো তাকে ডেকে যাবার জন্য উদ্যত হল। তানভীন সাহসিকতার পরিচয় দেবার জন্য কুয়োর কাছাকাছি চলে যায়। তারপর কি ঘটেছিল তা আমি তানভীনের ভাষায় বলছি। আমার বন্ধু বেশ দূরেই দাঁড়িয়ে থাকে, আমি একটা বালতি কুয়োর ভেতরে ফেলে দিই এবং দেখি বালতির ভেতর কোনো পানি নেই, যা আছে তা হল লাল রক্ত। আমি খানিকটা ভয় পেয়ে যাই, বালতিটা কুয়োর ভেতরে আবার ফেলে দিই আর মনে সাহস নিয়ে আবার বালতিটা উঠাই। নিজেকে সাহসী পরিচয় দেবার জন্য উঠানোর পরে আবারও সেই রক্ত বালতিতে দেখি। এবার আমি শুনতে পাই কেউ যেন আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলছে, তোকে তো মরতে হবে, তোকে আমার হাতেই মরতে হবে। কথাটা শোনার পরে আমি ভয়ে বালতিটা ফেলে দৌড়ে চলে আসি। পরে আমার হাত কেটে বেশ খানিকটা রক্ত বের হয়। আমার বন্ধুও সেখান থেকে আমার সঙ্গে দৌড়ে পালিয়ে চলে আসে। এরপর বাড়িতে এসে হাত ভালো করে ব্যান্ডেজ করে নিই আর মাকে বলে পড়ে গিয়ে আমার হাত কেটে গিয়েছে। এরপরে আমি শহরে চলে যাই পড়াশোনা করার জন্য। পড়া শেষ করার পরই এই চাকরিটা পাই। এরপর ছুটিতে আমি আবারও গ্রামে আসি আর সেই বন্ধুর সাথে আমার আবার দেখা হয়। বন্ধু আমাকে দেখে হেসে আবার বলে, তুই নাকি সাহসী ছিলি। সেই একই রকম কথা কাটাকাটি আমাদের মধ্যে আবার হতে থাকে। আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করি সেদিন বালতিতে আসলে রক্ত দেখেছিল কিনা। আমার বন্ধু সেদিন কোনো রক্তই দেখেনি। আমি ওর কথা শুনে বেশ অবাক হয়ে যাই আর পরীক্ষা করার জন্য নিজে আবার ওই কুয়োর কাছে যাই আর বালতি ভরে পানি তুলে দেখি সত্যিই পানি। আমি মনে মনে ভাবি সেদিন হয়তো আমার মনের ভুল ছিল। যাই হোক, এরপরে আমি বাসায় চলে আসি। বাসায় আসার পর আমি সন্ধ্যার সময় অনেক অসুস্থ হয়ে পড়ি। আমি বাসায় আসায় আমার মা সেদিন অনেক কিছু রান্না করেছিল। এরপর আমার ছুটি শেষ হলে আমি আবার শহরে চলে যাই। আমি শহরে একটা ফ্ল্যাটে তিন তলায় থাকি। আমার ফ্ল্যাটে আরো অনেকেই আছে। আমি একদিন অফিস শেষ করে ঘরে ঢুকছিলাম, হঠাৎ পেছন থেকে আমার একটা বন্ধু আমাকে ডাক দিল। সে আমাকে জিজ্ঞেস করল আমি রাতে কোনো ছবি দেখি কিনা বা সিনেমা দেখি কিনা। আমি তাকে জিজ্ঞেস করলাম কেন, সে আমাকে উত্তর দিল মাঝ রাতে আমার ঘর থেকে নাকি অদ্ভুত কোনো আওয়াজ তারা শুনতে পায়। আমি বিষয়টা তেমন গুরুত্ব দিলাম না। এর মধ্যে আমি বুঝতে পারি আমি দিন দিন অনেক দুর্বল হয়ে পড়ছি। আমি ডাক্তার দেখাই, কিন্তু ডাক্তার আমার কোনো রোগ ধরতে পারে না। কিন্তু ডাক্তার কোনো রোগ ধরতে পারে না। তারপর সবাই বলা বলি করতে লাগলো আমি নাকি অনেক শুকিয়ে যাচ্ছি। আমিও ব্যাপারটা বুঝতে পারছিলাম, আমি আগের থেকে অনেকটাই শুকিয়ে গিয়েছি। আর তাই নিজের ওজন মাপাই, আমি দেখি আগের থেকে 10 কেজি কমে গিয়েছি। আমি একেবারে অবাক হয়ে যাই, কারণ 2-3 দিনে কেউ 10 কেজি কমতে পারে? এরপর একদিন আমার বন্ধু এসে আমাকে একই কথা বলতে লাগে। আমার ঘর থেকে নাকি অদ্ভুত কোনো আওয়াজ তারা শুনতে পায়। এইবার আমি বিষয়টা একটু গুরুত্ব দিলাম, সিদ্ধান্ত নিলাম এবার আমি সারা রাত জেগে দেখব আসলে কি হয়, কিসের আওয়াজ আমার ঘর থেকে সবাই শুনে। রাত তখন 3টা, তখনও জেগে আছি, কিন্তু হুট করে আমি যেন আর বসে থাকতে পারছি না। কিছুক্ষণ পর আমি অনুভব করি আমার জানালা দিয়ে অনেক ঠান্ডা হাওয়া আসছে। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি বাইরে কোনো বাতাস নেই, কিন্তু বাতাস না থাকা সত্ত্বেও আমার ঘরের ভেতর এত ঠান্ডা হাওয়া কিভাবে এলো? কিছুক্ষণ পর আমি আমার পায়ের দিকে খেয়াল করি, আমার পায়ের কাছে একটা মহিলা বসে আছে, সে আমার পা থেকে রক্ত চুষে খাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করি কে আপনি, সে কোনো উত্তর দেয় না। আমি কেমন যেন ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম, মনে হচ্ছিল আমি অবচেতন মনে, না পারছি নিজেকে সামলাতে, না পারছি বাস্তবে ঢুকতে, না পারছি ঘুমোতে। আমি শুধু দেখতে পাচ্ছি একটা মহিলা আমার পায়ের আঙ্গুল চুষে, আমার শরীর থেকে রক্ত চুষে খাচ্ছে। আমার হাত পা নড়ানোর কোনো শক্তি নেই, আমার কথা বলার কোনো শক্তি নেই, মনে হচ্ছে আমার গলা দিয়ে আর কোনোদিন কোনো কথা বের হবে না, আমি কোনোদিন হয়তো আমার শরীর নড়াতে পারবো না। বিভৎস মহিলাটা আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে তাকালো। সে কি ভয়ঙ্কর চেহারা, আমার দিকে তাকিয়ে কেমন যেন জোরে জোরে হাসতে লাগলো। আমার মনে হচ্ছিল আজ এই মহিলার হাতে আমাকে মরতেই হবে। মুহূর্তের মধ্যে সেই মহিলার অবয়বটা অন্ধকারে মিলিয়ে যায়। এরপর থেকে প্রতি রাতেই সেই মহিলাকে আমি এখনো দেখি, প্রতি রাতে একই রকম ভাবে আমার শরীর থেকে রক্ত চুষে খাই। যতদিন যাই আমি ততই দুর্বল হয়ে পড়ি। তারপর থেকে আস্তে আস্তে শরীর আরো বেশি খারাপ হতে লাগে। এই মহিলা আমাকে আর ছাড়ে না। আর এই সমস্ত কারণেই তানভিন কারো সঙ্গেই কথা বলতো না। সাকিব ভাই এরপর তানভিনের বাবার সঙ্গে আমার বেশ কিছু কথা হয়। তানভিনের বাবাকে পরামর্শ দিই একটা হুজুরের কাছে যেতে। তানভিনের বাবা অনেক কষ্টে একটা হুজুরের খোঁজ করে, হুজুরের কাছে গিয়ে সব কিছুই খুলে বলে। হুজুর তাদেরকে জানায় এই মহিলাটির অবয়ব কোনো মহিলা না, এটা একটা রক্তখেকো পিশাচ। এই রক্তখেকো পিশাচ যতদিন তানভিনের শরীরের সমস্ত রক্ত খেয়ে না ফেলবে, ততদিন তানভিনকে কোনোভাবেই ছাড়বে না। ওই দিন রাতে তানভিন পড়ে গিয়ে তার হাত থেকে অনেক রক্ত পড়েছিল। আর তানভিন চলে আসার পরে ওই পিশাচ তার রক্ত পান করেছিল, আর সেই থেকেই তানভিনকে খুঁজে বেড়াচ্ছিল রক্ত পান করার জন্য। কিন্তু তানভিন শহরে চলে যাওয়ায় সে আর তানভিনকে খুঁজে পায় না। কিন্তু তানভিন গ্রামে এসে ওই কুয়োর কাছে যেতেই ওই রক্তখেকো পিশাচ তাকে চিনে ফেলে। তানভিন শহরে গেলেও পিশাচ তার পথ ধরে তার সঙ্গেই যেতে থাকে, আর প্রতি রাতে তানভিনের রক্ত পান করতে থাকে। আর তানভিনের শরীরে এখন যতটুকু রক্ত আছে তার সবটুকু পান করলেই তানভিন মারা যাবে। প্রতিকার চাইলে হুজুর তাদেরকে তিনটা তাবিজ এনে দেয় আর বলে, একটা তাবিজ কুয়োর ভেতরে ফেলতে হবে, আর একটা তাবিজ তানভিনের হাতে বাঁধতে হবে, আর একটা তাবিজ তানভিনের বাবার হাতে বেঁধে দিতে হবে। তারপর থেকে তানভিন কিছুটা সুস্থ হলেও এখনো পর্যন্ত আগের মতো স্বাভাবিক এখনো হতে পারেনি। এই ছিল আমার ঘটনা সাকিব ভাই। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন, লেখার ভেতর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। হন্টেডের জন্য শুভকামনা। খোদা হাফেজ।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট।
হন্টেড বাই সাকিব।
কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
এই ছিল আমাদের আরো একটি ঘটনা। আশা করি আপনাদের কাছে অনেক 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 ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না, আর জানানোর জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে হবে স্বাধীন মিউজিক অ্যাপে। আমাদেরকে কমেন্ট করার জন্য আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মনের কথা লিখে অবশ্যই স্বাধীন মিউজিক অ্যাপের কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখুন, অথবা আপনি চাইলে সরাসরি আমাদের ফেসবুকে কানেক্টেড হয়ে আমাদের ফেসবুকে আপনি মেসেজ করতে পারেন। আমাদেরকে ফেসবুকে মেসেজ করার জন্য আপনাকে ফেসবুকে গিয়ে সার্চ করতে হবে Haunted by Saqib লিখে, which spelling is Haunted by Saqib। Haunted by Saqib লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজ আপনি পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে আপনি মেসেজ করতে পারবেন আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মনে কথা লিখে। অথবা সরাসরি আপনি আপনার অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করুন www.facebook.com/haunted.shadhinmusic। এখানে গেলে সরাসরি আমাদের ফেসবুক পেজ আপনি পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে আপনি সরাসরি কানেক্টেড হতে পারবেন। আমি মনে করি আপনাদের কাছে এই আজকের এই ঘটনাগুলো অনেক অনেক ভালো লাগছে। আজকের ঘটনা কিন্তু সবগুলোই আমার কাছেও বেশ অনেকটাই ভালো লেগেছে। আগের যে ঘটনাগুলো ছিল সেই ঘটনা থেকে একটু বের হয়ে এসেছে। তবে চাই এমন ঘটনা আপনারা সব সময় আমাদেরকে পাঠান, আর এমন ঘটনা যদি আপনার জীবনে ঘটে থাকে বা আপনার জানা যদি এমন ঘটনা থাকে অবশ্যই আমাদেরকে লিখে পাঠান, অথবা আপনি আমাদেরকে ভয়েস রেকর্ড করে পাঠান। আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে haunted.shadhinmusic@gmail.com, voice spelling is haunted.shadhinmusic@gmail.com। এই ঠিকানায় এখানে আপনি আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা ভয়ঙ্কর রহস্যময় ঘটনাগুলো লিখে অথবা ভয়েস ক্লিপ রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিন। আর কথা বাড়াবো না, আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আপনারা আমাদেরকে মেসেজ করতে থাকুন, ঘটনা পাঠাতে থাকুন, কমেন্ট করতে থাকুন স্বাধীন মিউজিকে। কোথাও যাবেন না, স্টে টিউন এট স্বাধীন পডকাস্ট।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট।
হন্টেড বাই সাকিব।
কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
আসসালামু আলাইকুম সাকিব ভাই, আমি রাব্বি। বর্তমানে কাজের সুবাদে আমি দুবাই থাকি। আজ আমি আমার নিজের দাদার সঙ্গে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা লিখে পাঠালাম, যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। আমার গ্রামের বাড়ি সাতক্ষীরা। তখন আমার দাদা সাতক্ষীরার এক গ্রামের চৌকিদার ছিল। দাদা রাতে গ্রাম পাহারা দিয়ে ভোরে বাড়িতে পৌঁছাত। প্রতিদিনের মতো দাদা সেই রাতেও চৌকিদারের কাজের জন্য বাড়ি থেকে বের হল। দাদা গ্রামের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল। জোছনা রাত, যেন সবকিছুই দিনের আলোর মতোই পরিষ্কার। তখন ছিল বর্ষাকাল। চারিদিকে হঠাৎ করে অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হল। বৃষ্টি হবার কারণে বাড়িতে তাড়াতাড়ি যাবার জন্য দাদা ছাতা মাথায় দিয়ে গ্রামের শর্টকাট রাস্তা দিয়ে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটা শুরু করল। ঠিক তখন গাছ ভেঙে পড়ার মতো একটা শব্দ পেল। দাদার মনে হল বৃষ্টিতে হয়তো গাছ ভেঙে পড়েছে। দাদা জঙ্গলের ভেতর ঢুকতে আবারও একটা শব্দ শুনতে পেল, যেটা গাছ কাটার শব্দ। শব্দ শুনে দাঁড়িয়ে পড়াতে শব্দটাও থেমে গেল। দাদা আবার জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে লাগল, কিন্তু তখন আবারও তার কানে সেই একই গাছ কাটার শব্দ ভেসে আসতে লাগল। দাদা হেরিকেনের আলো বাড়িয়ে জঙ্গলের ভেতর দিয়ে দেখতে পেল কেউ একজন গাছ কাটছে। মাথা ভর্তি কালো চুল, পরনে সাদা শাড়ি, হাতে রক্ত, যেন গাছ নয় মানুষ কাটছে। দাদা তখন তাকে ডাক দেওয়াতে সে গাছ কাটা বন্ধ করে দিল। ঠিক তখনই দাদার কানের কাছে পেছন থেকে একটা অদ্ভুত গাছ কাটার শব্দ মৃদুভাবে দাদার কানের কাছে আসলো। দাদা পেছনে তাকালো, কিন্তু কোনো কিছুই দেখতে পেল না। দাদার সামনে তাকিয়ে গাছ কাটার সেই মহিলাকেও দেখতে পেল না। দাদা ভয়ে আর পেছনে না তাকিয়ে সূরা পড়তে পড়তে ছাতা মাথায় দিয়ে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে জঙ্গল পার হয়ে নদীর পাড়ে চলে আসলো। তখন রাত প্রায় 2:30 বাজে। বৃষ্টির কারণে নদীর পাড়েও মাঝিরা চলে গিয়েছে। দাদা তখন নদীর পাড়ে ছাউনিতে বসে আছে। বৃষ্টিও আগের থেকে একটু কমেছে। হঠাৎ নদীর মাঝে নৌকা দেখে দাদা মাঝিকে ডেকে ওই পারে যাবার জন্য বলে। দাদা মাঝিকে কত পারিশ্রমিক দিবে জিজ্ঞেস করাতে মাঝি উত্তরে কিছু না বলে নৌকাতে উঠতে বলল। দাদা কোনো কিছু না ভেবে নৌকাতে উঠে পড়ল। মাঝি নৌকা বাইতে বাইতে ওপারের দিকে যাচ্ছে, সামনে শ্মশান ঘাট। মাঝি তখন দাদাকে ডেকে যা বলল তা আমি মাঝির ভাষায় বলছি। আপনি কি জানেন সাহেব, এই শ্মশান ঘাটে মাঝে মধ্যে এক বয়স্ক মহিলাকে দেখতে পাওয়া যায়। শুনেছি ওনাকে নাকি তার সন্তানেরা মিলে কোনো কিছু খেতে দিত না। একদিন তাকে বেঁধে ফাঁসি দিয়ে পুড়িয়ে মেরেছে। তারপর থেকে কেউ রাতে শ্মশান ঘাটের পাশ দিয়ে গেলে তার কান্নার শব্দ শুনতে পাই। দাদা ভয়ে মাঝিকে তাড়াতাড়ি নৌকা চালাতে বলে। ঠিক তখন উল্টো দিক থেকে ঝড়ের মতো একটা বাতাস শুরু হল। বাতাসে যেন নৌকা আর সামনে যাচ্ছে না। বাতাসের কারণে নৌকা ভেসে যায় উল্টো দিকে। দাদা কোনো রকমে নৌকা আঁকড়ে ধরে চোখ বন্ধ করে শুয়ে সূরা পড়তে শুরু করল। বাতাস যখন থেমে গেল নৌকা তখন গিয়ে ঠেকল শ্মশান ঘাটে। দাদা নৌকা থেকে নেমে মাঝিকে আর দেখতে পেল না। দাদা আশেপাশে মাঝিকে খুঁজল, কিন্তু না দেখতে পেয়ে দাদা ভাবল হয়তো বাতাসে মাঝি নদীতে পড়ে গিয়েছে। হারিকেনের তেলও ফুরিয়ে এসেছে, তেমন কিছু দেখা যাচ্ছে না। চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার আর নিস্তব্ধতায় ঘাবড়ে গিয়ে বৈঠা হাতে নিয়ে নৌকা বাইতে যাবে, ঠিক তখন আবারও সেই গাছ কাটার করাতের শব্দ। দাদা পেছন ঘুরে দেখল সেই মাঝি তার সামনে, কিন্তু আগে থেকে তার চেহারার অনেক পরিবর্তন হয়েছে। চোখ লাল টকটকে, হাতে পায়ে তার পুড়ে যাবার দাগ, মুখে লেগে আছে রক্ত, হাতের আঙ্গুল নেই, পায়ের পাতা উল্টানো, পাশে দুইটা লাশ পড়ে আছে। লাশের পাশে রক্ত মাখা দুইটা মাথা পড়ে আছে। পাশে বসে এক বৃদ্ধ মহিলা লাশের শরীর থেকে হাত পা ছিঁড়ে খাচ্ছে। দাদা এই দৃশ্য দেখে সূরা আর দোয়া দরুদ পড়ে নিজের শরীরে ফু দিতে দিতে কোনো রকমে নৌকা চালিয়ে নদীর পাড় হয়ে বাড়িতে ফিরে আসেন। দাদা কিছুতেই এই ঘটনা ভুলতে পারছিল না। পরের দিন যখন তার ঘুম ভাঙে সে শুধু সেই রাতের কথাই ভাবতে থাকে। পরে এলাকার এক হুজুরকে সবকিছু খুলে বলল। হুজুর দাদাকে পানি পড়ে দেয় আর একটা তাবিজ দেয়। এরপরে দাদা চৌকিদারের কাজ ছেড়ে দেয় আর কোনো দিন রাতে দাদা একা একা নদীর ধারে শ্মশান ঘাটে যায়নি। এভাবেই ধীরে ধীরে দাদা স্বাভাবিক জীবনে চলে আসে।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
হন্টেড বাই সাকিব।
কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
আমাদের আরো একটি ঘটনা শেষ হয়ে গিয়েছে এই মুহূর্তে। যারা আমাদের সঙ্গে টিউন করে আছেন, শুনছেন স্বাধীন পডকাস্ট এন্ড শুনছেন হন্টেড বাই সাকিব, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এ কারণে যে আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত আপনারা আছেন। আর আমাদের ঘটনাগুলো কেমন লাগছে, ঘটনা শুনছেন যারা, তারা অবশ্যই আমাদেরকে মেসেজ করে জানাবেন, অথবা যদি আপনি চান আপনি সরাসরি আমাদের স্বাধীন মিউজিক অ্যাপে কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে পারেন, আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মনে কথা লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে। যারা লাইভ শুনছেন না, যারা পরে রেকর্ডেড ভার্সন শুনেন, তো তাদের জন্য বলবো অবশ্যই আপনার শোনার পরে আপনারা একটা করে রিভিউ অন্তত দিয়ে যাবেন। আপনাদের রিভিউ, আপনাদের পরামর্শ, আপনাদের অভিযোগ, আপনাদের অনুযোগ, আপনাদের চাওয়া পাওয়া সব কিছু মিলেই হন্টেডকে সেভাবেই আমি সাজাতে চাই। অবশ্যই সব সময় সঙ্গেই থাকবেন একইভাবে। যারা আমাদেরকে মেইল করতে চান আপনার ঘটনা, তারা অবশ্যই আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে haunted.shadhinmusic@gmail.com, which is spelling is haunted.shadhinmusic@gmail.com। এখানে আপনি আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা অবশ্যই ফোন নাম্বার সহ আমাদেরকে পাঠিয়ে দিন। আপনি চাইলে লিখে পাঠাতে পারেন, আপনি চাইলে আপনার ভয়েস রেকর্ড করে আমাদেরকে পাঠাতে পারেন। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন, আপনারা যত ভয়ঙ্কর ঘটনা পাঠাবেন, তত বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে আমাদের এই হন্টেড। সুতরাং আপনাদের উপরেই কিন্তু সবকিছু। আপনারা যেমন ঘটনা পাঠান, আপনারা বড় ঘটনা পাঠালে আমি বড় ঘটনা সিলেক্ট করি, আপনারা ছোট ঘটনা পাঠালে আমি ছোট ঘটনা সিলেক্ট করি। সুতরাং আপনারা কিভাবে হন্টেডকে দেখতে চান, আপনারা কিভাবে হন্টেডটাকে শুনতে চান, অবশ্যই ঠিক তেমনভাবেই আপনারা ঘটনা পাঠাবেন সবসময়। আপনারা যদি ঘটনা না পাঠান, তাহলে আমাদের কিন্তু খুব বেশি দূর এগোনো একেবারে সম্ভব না। কারণ আমাদের স্টোরি টেলার যারা আছেন, তারা কিন্তু সবসময় চেষ্টা করছে, কিন্তু আপনাদের অংশগ্রহণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা সবসময় আমাদেরকে পরামর্শ দিবেন, ঘটনা পাঠাবেন, মেসেজ করবেন, কমিউনিকেশন করবেন, সকলের মধ্যে ছড়িয়ে দিবেন হন্টেডকে। আশা করি আপনারা সবাই সবসময় এইভাবে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে যারা ফেসবুকে কানেক্টেড হবার চেষ্টা করেছেন, যারা আমাদেরকে মেসেজ করেছেন, তাদের মধ্যে আমি কয়েকটা মেসেজ পড়ার চেষ্টা করছি। আমাদেরকে মেসেজ করেছেন ইকবাল হোসেন, লিখেছেন অনেক অনেক ভালো লাগছে। আমাদেরকে মেসেজ করেছেন সুজন বিশ্বাস, আমাদেরকে মেসেজ করেছেন সালেহ উদ্দিন, আমাদেরকে মেসেজ করেছেন সালমা ইয়াসমিন, আমাদের সঙ্গে আছেন মেহেদি হাসান মিরাজ, আমাদের সঙ্গে আছেন নিশাত বিনতে সাইফ, আমাদের সঙ্গে আছেন আকবর হোসেন, অনামিকা রহমান, আমাদের সঙ্গে আছেন আমিনুল ইসলাম, লিখেছেন অনেক অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে আছেন রেজা এ রহমান, আমাদের সঙ্গে আছেন মুনমুন আহমেদ, আমাদের সঙ্গে আছেন পারভেজ আহমেদ, লিখেছেন সিলার থেকে, আমাদের সঙ্গে আছেন তাজিম হক, আমাদের সঙ্গে আছেন ইমামুল ইসলাম, লিখেছেন ঝিনাইদা থেকে, অনেক অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে আছেন সানজিদা ইসলাম তুহিন, আমাদের সঙ্গে আছেন জেরিন তাসনিম, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে সিলেট থেকে, লিখেছেন মোমিন মুন্সি, আমাদের সঙ্গে যশোর থেকে লিখেছেন আপন ইসলাম, আমাদের সঙ্গে আছেন এস এ সিরাজ, লিখেছেন ঝিনাইদহ থেকে, আমাদের সঙ্গে আছেন বগুড়া থেকে গোলাম রসুল, আমাদের সঙ্গে আছেন হাসিবুল খান, আমাদের সঙ্গে আছেন নাফিস ঢাকা উত্তরা থেকে, আমাদের সঙ্গে আছেন সাব্বির ইসলাম, লিখেছেন চট্টগ্রাম থেকে, আমাদের সঙ্গে আছেন খন্দকার মোসাদ্দেক বিল্লাহ, লিখেছেন ফরিদপুর থেকে, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের সঙ্গে সব সময় এভাবেই থাকবেন। আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/haunted.shadhinmusic, which is spelling is www.facebook.com/haunted.shadhinmusic। এখানে গেলে আপনি আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন এবং সেখানে আপনি আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মনে কথা লিখে পাঠিয়ে দিতে পারবেন আমাদেরকে। এছাড়াও আপনি চাইলে আমাদের স্বাধীন মিউজিকে কমেন্ট করতে পারেন, রেটিং করতে পারেন, আপনি আপনার মন্তব্য জানাতে পারেন, মতামত জানাতে পারেন। আপনারা সব সময় মন্তব্য জানাবেন, মতামত জানাবেন, পরামর্শ জানাবেন, মেসেজ করবেন, অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে মেইল করবেন আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর ধোঁয়াশাময় ঘটনাগুলো। আজকে এই মুহূর্তে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই আশা প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই সঙ্গেই থাকবেন, সব সময় হন্টেডের সঙ্গেই থাকবেন স্বাধীন মিউজিকের।
Entertainment is a must. Shunun Shadhin Podcast.
Haunted by Sakib.
Ke okhane?
Bhoyer ek notun matra niye. Ami Sakib. Achi apnar sathe.